এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم بلو هي সর্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.com/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। বেশিরভাগ হামলা ব্যর্থ করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষয়ক্ষতি সামান্য, জনজীবন স্বাভাবিক। ইরানে হামলার সময় ভূগর্ভস্থ বাংকারে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী ও সেনাপ্রধান। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্বের বহু দেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান। পদোন্নতির জন্য কাউকে ঘুষ দিতে নিষেধ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ভারতের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের 163 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রাজধানী তেহরান, খুজিস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন স্থাপনায় ইহুদিবাদীরা যে হামলা চালিয়েছে তা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে, তবে তারপরও কিছু ক্ষেত্রে সামান্য ক্ষতি হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল দাবি করেছে তারা ইরানের রাজধানী তেহরান ও নিকটবর্তী কারাজ শহরে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় আজ ভোর রাতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলি যুদ্ধ বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান ও গোয়েন্দা বিমান অংশ নিয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তবে তেহরান বলেছে ইরানের আকাশ সীমার বাইরে থেকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলা সত্ত্বেও ইরানের জনজীবন স্বাভাবিক রয়েছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে রাজধানী তেহরানের পশ্চিম ও দক্ষিণে অবস্থিত কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। মার্কিন নিউজ চ্যানেল CBC দেশটির নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে ইরানের সামরিক স্থাপনায় হামলা হয়েছে, কোনো পারমাণবিক তেল স্থাপনায় হামলা হয়নি। এছাড়া হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। তবে আজকের ইসরায়েলি হামলা আকাশেই ঠেকিয়ে দিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চ মানের দক্ষতা প্রমাণ করেছে। ইহুদিবাদী ইসরায়েলের হাতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ, IRGC কমান্ডার সাইয়েদ আব্বাস নীল ফুরুশনের শাহাদাত এবং লেবানন ও ফিলিস্তিনের নিরাপরাধ নারী পুরুষ ও শিশুদের রক্তপাতের বদলা নিতে ইরান গত 1 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় ইসরায়েলি ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তা সঠিক চিত্র প্রকাশ করেনি তেল আবিব। ইহুদিবাদী ইসরায়েল ইরানের ওই হামলার জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল এবং আজ সকালে দৃশ্যত সে হুমকি বাস্তবায়ন করল। ইরানের সেনাবাহিনী জানিয়েছে আজ সকালে ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা করতে গিয়ে তাদের 2 সেনা সদস্য শহীদ হয়েছেন। শহীদ সৈন্যদের নাম হামজা জাহান দিদে এবং মোহাম্মদ মেহেদি শাহরুখ খিফার। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতীয় নিরাপত্তা বিভাগের সাথে সম্পর্কযুক্ত একটি সূত্র ইরানের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। ইরান বলেছে, সরকার দেশকে রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজেকে রক্ষার অধিকার তার আছে। জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদও এই অধিকারের স্বীকৃতি দিয়েছে বলে ইরান উল্লেখ করেছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ব্যর্থ করে দেওয়ার জন্য ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহজেরানি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী যে ভূমিকা পালন করেছে তাতে ইরানের জাতীয় অহংকার সমুন্নত রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালান্ট ব্যাংকারে অবস্থান নিয়েছিলেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম হাইউমের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। খবরে বলা হয়েছে, ইরানে যখন হামলা হচ্ছিল তখন তেলাবিবে ইসরায়েলি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি ভূগর্ভস্থ কক্ষে অবস্থান নেন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী গ্যালান্ট। এই কক্ষটি মূলত একটি বাংকার। ইরানে আগ্রাসন শুরুর পরপরই এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর মনে ভয় ছিল লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারা নেতানিয়াহুকে টার্গেট করতে পারে। কিছুদিন আগে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়। সৌদি আরব, মালয়েশিয়া, পাকিস্তান এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক পৃথক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসেছে, দেশটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানাচ্ছে। ওই হামলার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করে মালয়েশিয়া। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উপর ইসরায়েলের সামরিক আগ্রাসন সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। সৌদি আরব ওই আগ্রাসী হামলার নিন্দা জানায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলা ইরানের সার্বভৌমত্ব সহ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই রকম বিবৃতি দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান দেশটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে জেনারেল ওয়াকেরুজ্জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরে সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তরে শান্তি রক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনা প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তারা বাংলাদেশি শান্তিরক্ষী, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের শান্তিরক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এদিকে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পদোন্নতির জন্য কারো পেছনে ঘোরার প্রয়োজন নেই কিংবা ঘুষ নিয়ে কাউকে দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি আপনার কাজটা সঠিকভাবে করেন এবং সেটা যদি জনকল্যাণে কাজে আসে তাহলে আপনি পদোন্নতি বা আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কনজিউমার সোসাইটির আয়োজনে ভোক্তা অধিকার সম্মেলনে 2024-এ এসব কথা বলেন তিনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডি। এই মামলায় আর্থিক দুর্নীতি তদন্ত করছে তারা। এসএসসি দুর্নীতির মামলায় প্রসন্নকে গ্রেপ্তার করেছিল সিবিআই, বর্তমানে প্রসন্ন জেল হেফাজতে রয়েছেন। আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে প্রসন্ন তার স্ত্রী কাজল সোনি রায়ের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় রয়েছে একাধিক হোটেল, রিসর্টও। বাজেয়াপ্ত করা মোট সম্পত্তির মূল্য ১৬৩ কোটি ২০ লক্ষ টাকা। প্রসন্ন রায় ছিলেন মূল মিডলম্যান বা এজেন্ট, যিনি চাকুরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের সর্বশেষ সক্রিয় হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর হামলায় দুটি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলদার সেনারা কামাল লাদোয়ান হাসপাতালের গ্যাস স্টেশনে বোমাবর্ষণ করার পর এটির জেনারেটরগুলো নষ্ট হয়ে যায়, ফলে আইসিইউতে থাকা দুই শিশুর মর্মান্তিক প্রাণহানি ঘটে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় ইসরায়েলি সেনারা হাসপাতালটির বিভিন্ন বিভাগে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং যত্রতত্র গুলি করছে। বিবৃতিতে জানানো হয় ইহুদিবাদী সেনাদের হামলায় হাসপাতালটি তিনটি অ্যাম্বুলেন্স ও একটি সরবরাহ গাড়ি ধ্বংস হয়েছে, ফলে ত্রাণ ও উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। হামলায় সৌরচালিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও ধ্বংস হয়ে যাওয়ার কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় অসহায় ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের রাজনৈতিক ও নৈতিক দায় আন্তর্জাতিক সমাজকে নিতে হবে বলে মন্তব্য করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার সংগঠনটি এক বিবৃতিতে বলেছে দখলদার সেনাদের অপরাধযজ্ঞের ব্যাপারে নিরাপত্তা অবলম্বন করার কারণে আন্তর্জাতিক সমাজকে এর দায় নিতে হবে। তাদের নিরাপত্তার কারণে আন্তর্জাতিক মূল্যবোধ ও আইনি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। শুক্রবার ইসরায়েলি সেনারা গত দুই সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ উত্তর গাজা জাবালিয়া এলাকার নিকটবর্তী সর্বশেষ সক্রিয় হাসপাতালে ভয়াবহ হামলা চালানোর পর এ বিবৃতি প্রকাশ করে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের বিবৃতিতে বলা হয় কামাল লাদোয়ান হাসপাতালে ইসরায়েলি সেনাদের এ আগ্রাসন ছিল একটি মারাত্মক যুদ্ধ অপরাধ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ডলারমুক্ত বাণিজ্যিক প্রক্রিয়ায় পশ্চিমা দেশগুলোর যোগ দেওয়ার শর্ত ঘোষণা করেছেন। তিনি বলেছেন এই প্রক্রিয়ায় পশ্চিমা দেশগুলোর যোগ দেওয়ার শর্ত হল আগ্রহী দেশগুলোকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রাশিয়া বর্তমানে ব্রিক্স গ্রুপের দায়িত্বে রয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আরও বলেন যেসব পশ্চিমা দেশ বিশ্ব বাণিজ্যে ডি ডলারাইজেশন প্রক্রিয়ায় যোগ দিতে চায় তাদের লক্ষ্য স্পষ্ট করতে হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন সংক্রান্ত একটি ঘোষণা। আগামী 27 অক্টোবর রোববার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টে ২৫ মিটার ব্যান্ডে ১১,৭১০ কিলোহার্টজে, আর নৈশ অধিবেশন প্রচারিত হবে শর্টে ৩১ মিটার ব্যান্ডে ৯,৫৬৫০ কিলোহার্টজে। ঘোষণাটি শুনলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সাইয়েদ হাশেম সাফিউদ্দিনের শাহাদাত উপলক্ষে দেয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন শহীদ সাফিউদ্দিনের মতো নেতাদের সাহসিকতা ও আত্মত্যাগ লেবাননের অখণ্ডতা রক্ষা করছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী সোহেল আহমেদের পরিবেশনায়।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়েদ হাশেম সাফিউদ্দিনের শাখাদাত উপলক্ষে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। গত 23 অক্টোবর হিজবুল্লাহ এক বিবৃতিতে দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় সাফিউদ্দিনের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করে। এরপরই বার্তা দেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেছেন, হে প্রতিরোধ ফ্রন্টের প্রিয় তরুণেরা, সাহসী ও নিবেদিত প্রাণ মুজাহিদ সাইয়েদ হাশেম সাফিউদ্দিন রিদওয়ানুল্লাহি আলাই প্রতিরোধ সংগ্রামের শহীদদের কাতারে যোগ দিয়েছেন। পবিত্র আল কুদসের জন্য চলমান জিহাদের আকাশে আরও একটি উজ্জ্বল তারকা যুক্ত হয়েছে। শহীদ সাফিউদ্দিন হিজবুল্লাহর শীর্ষ ব্যক্তিত্বদের একজন। তিনি আজীবন সাইয়েদ হাসান নাসরুল্লাহর সহযোগী ও সহচর ছিলেন। শহীদ সাফিউদ্দিনের মতো নেতাদের পরিকল্পনা ও সাহসিকতায় হিজবুল্লাহ লেবাননকে বিপর্যয় এবং খণ্ড বিখণ্ড হওয়ার বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল ইহুদিবাদ ইসরায়েলের হুমকি নস্যাতের মাধ্যমে। ইহুদিবাদ ইসরায়েলের অত্যাচারী ও নিষ্ঠুর সেনাবাহিনী কখনো কখনো বৈরুত পর্যন্ত সমস্ত কিছু পদতলিত করত। শহীদ সাফিউদ্দিন এবং নাসরুল্লাহ ফ্রন্টের অন্য মুজাহিদদের আত্মত্যাগ লেবাননের অখণ্ডতা রক্ষা করেছে এবং আগ্রাসী ও অপরাধী ইহুদিবাদী ইসরায়েলকে ব্যর্থ করে দিয়েছে। সাফিউদ্দিন সহ অন্যান্য মুজাহিদের সাহসিকতা ও আত্মত্যাগ দক্ষিণ লিতানি তায়ার এবং ওই অঞ্চলের অন্যান্য শহরকে ইহুদিবাদ ইসরায়েলের দখলে চলে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা করেছে। বর্তমানে নাসরুল্লাহ এবং সাফিউদ্দিনের মতো নেতারা বাহ্যিকভাবে এই পৃথিবীতে না থাকলেও তাদের চেতনা ও নেতৃত্ব লেবানন ও এর জনগণকে রক্ষায় সক্রিয়ভাবে মাঠে রয়েছে। এখনো হিজবুল্লাহ লেবাননের সবচেয়ে শক্তিশালী রক্ষক এবং ইহুদিবাদ ইসরায়েলের লোভ লিপসার মোকাবেলায় সবচেয়ে মজবুত ঢাল হিসেবে কাজ করছে। ইহুদিবাদ ইসরায়েল দীর্ঘদিন ধরে লেবাননকে খণ্ড বিখণ্ড করার অশুভ বাসনা লালন করে আসছে। শত্রুরা লেবাননের জন্য হিজবুল্লাহর নিঃস্বার্থ ভূমিকা ও আত্মত্যাগের বিষয়টি অস্বীকার করার চেষ্টা করছে। শত্রুরা যাতে এ ধরনের মিথ্যাচার করতে না পারে সেজন্য লেবাননের প্রতি সহানুভূতিশীল সবাইকে সোচ্চার থাকতে হবে। হিজবুল্লাহ বেঁচে আছে এবং ক্রমেই বিকশিত হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বরাবরের মতো ফিলিস্তিন দখলদার অপরাধী চক্রের দখলদারির মোকাবেলায় কুদসের সকল মুজাহিদ এবং প্রতিরোধকারীদের সাহায্য সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ। এর আগে লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাইয়েদ হাশিম সাফিউদ্দিনের শাহাদাতে অভিনন্দন ও সমবেদনা জানান ইরানের প্রেসিডেন্ট ও সংসদ স্পিকার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এক বিবৃতিতে ফিলিস্তিন ও লেবাননের মুসলিম জনগণের প্রতিরক্ষায় এবং প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার ক্ষেত্রে শহীদ সাইয়েদ হাশিম সাফিউদ্দিনের নানা বীরত্ব ও সংগ্রামী দিকের কথা তুলে ধরে বলেছেন, নিঃসন্দেহে যতদিন মুসলিম ফিলিস্তিনি ও লেবাননি জাতির বিরুদ্ধে জুলুম অপরাধযজ্ঞ ও দখলদারিত্ব অব্যাহত থাকবে, আগ্রাসী ইহুদিবাদী এবং এর সহযোগিতার বিরুদ্ধেও প্রতিরোধ এবং জিহাদ জোরদার হতেই থাকবে। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কলিবাফ হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়েদ হাশিম সাফিউদ্দিনের শাখাদাতে অভিনন্দন ও সমবেদনা জানিয়ে বলেছেন, জনাব সাফিউদ্দিন ছিলেন গাজা ফিলিস্তিন এবং লেবাননের প্রতি সহায়তা ও ইসলামের পবিত্রতার প্রতিরক্ষা এবং ইসলামী ঐক্যের প্রতি।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বিশ্ব সংবাদ শুনলেন। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। বেশিরভাগ হামলা ব্যর্থ করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষয়ক্ষতি সামান্য, জনজীবন স্বাভাবিক। ইরানে হামলার সময় ভূগর্ভস্থ ব্যাংকারে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী ও সেনাপ্রধান। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্বের বহু দেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন দেশটির সেনাপ্রধান। পদোন্নতির জন্য কাউকে ঘুষ দিতে নিষেধ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং ভারতের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের 163 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা সাইবার অপরাধ, বিশেষ করে সাইবার বুলিং নিয়ে কথা বলেছি। আজও আমরা এ বিষয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতে বিভিন্ন ধরনের ঘটনা, যেমন সাইবার বুলিং, অনলাইনে কারোর সাথে খারাপ সম্পর্ক গড়ে তোলা এবং ক্ষতিকর ছবি বা ভিডিও দেখা, শিশুদের জীবনে অনেক বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। এই সমস্যাগুলো শিশুদের মানসিক স্বাস্থ্য, পড়াশোনা এবং সামাজিক জীবনকে খুবই খারাপভাবে প্রভাবিত করতে পারে। এই ধরনের ঘটনা শিশুদের মনে অনেক বড় ধরনের আঘাত করতে পারে। তারা হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারে, দুশ্চিন্তা করতে পারে এবং নিজের প্রতি ঘৃণাবোধ করতে পারে। সাইবার বুলিং বা অনলাইনে হয়রানির কারণে শিশুরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। তারা স্কুলে যেতে ভয় পায় এবং অন্যদের সাথে মিশতেও অস্বস্তি বোধ করে, ফলে তাদের পড়াশোনা খারাপ হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে শিশুর অনলাইনে এমন কিছু দেখতে বা করতে বাধ্য হয় যা তাদের জন্য খুবই ক্ষতিকর। এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। এ কারণে শিশুদেরকে অনলাইনে কিভাবে নিরাপদ থাকতে হয় সে সম্পর্কে শেখাতে হবে।
শিশুদের সাথে খোলামেলাভাবে কথা বলতে হবে, যাতে তারা কোনো সমস্যা হলে আপনার কাছে বলতে পারে। শিশুদের যেসব ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে দেওয়া হয় সেগুলোর উপর নজর রাখতে হবে। শিশুদেরকে নিজের আয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না। শিশুদের নিয়ে অদ্ভুত ব্লগ বানানোর মতো আত্মবিধ্বংসী কাজ থেকে বিরত থাকতে হবে। সম্প্রতি শিশুদের পণ্য বানিয়ে তথাকথিত ভিউয়ের জন্য বানানো হচ্ছে ভিডিও। আধো বলিতে সদ্য কথা বলতে শেখা শিশুদের শেখানো হচ্ছে ছবি তোলার অঙ্গভঙ্গি, বানানো হচ্ছে শিশুর জন্য অনুপযোগী নাচের ভিডিও। মায়েদের মধ্যে শুরু হয়েছে অসুস্থ প্রতিযোগিতা, কার বাচ্চা বেশি সুন্দর, কার বাচ্চা ক্যামেরার সামনে ভালো অঙ্গভঙ্গি করতে পারছে, সেসবের বিচারেই যাচাই করা হচ্ছে শিশুদের মেধা। সবচেয়ে উদ্বিগ্নের বিষয় হল শিশুদের নিয়ে বানানো ব্লগের জন্য অবুঝ শিশুটি সাইবার অপরাধের শিকার হতে পারে, ঝুঁকিতে পড়তে পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে শিশুদের ছবি ও তথ্য শেয়ার করলে এর বিরূপ প্রভাব শিশুটির বর্তমান ও ভবিষ্যতের উপর পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ইন্টারনেট ব্যবহার নিয়ে পৃথক দুটি গবেষণায় দেখা গেছে 59% শিশু একটি সাইবার অপরাধের শিকার। আর 23 ও 26% যথাক্রমে 2টি ও 3টি সাইবার অপরাধের শিকার। বিবিসি বাংলার এক প্রতিবেদনে সাইবার ক্রাইম বিশেষজ্ঞ জেনিফার আলম বলেন, শিশুদের প্রতি বিকৃত রুচি পোষণ করে এমন পেডোফাইল বা শিশুদের যৌন নির্যাতনের উপর অনেক ওয়েবসাইট ও ফোরাম আছে, যেসব স্থানে এসব ছবি ব্যক্তিগত তথ্যসহ আপলোড হয়ে যেতে পারে। মেয়ে শিশুদের জন্য তো এটা আরও ভয়ঙ্কর। এসব প্ল্যাটফর্ম যারা ব্যবহার করেন তারা যে কোনো শ্রেণী, পেশার বা মানসিকতার হতে পারেন, সেটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। অনেকেই একের অধিক ভুয়া আইডি ব্যবহার করেন এবং এসব ভুয়া আইডি থেকেই সাইবার অপরাধ সংঘটিত হয়ে থাকে। ভুয়া আইডি দ্বারা সংগঠিত অপরাধের সবটা পুলিশি প্রক্রিয়ার মাধ্যমে নজরদারিতে আনা প্রায় অসম্ভব।
সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় শিশুদের জন্য যেসব ঝুঁকি বেড়েছে তার মধ্যে কয়েকটি হল, শিশু পর্নোগ্রাফিতে সন্তানের ছবি যুক্ত হয়ে যেতে পারে। এটা নিশ্চয়ই কোনো মা বাবার জন্য সুখকর ব্যাপার নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে পরিচিত অপরিচিত সবাই শিশুকে চিনে ফেলতে পারে, এর থেকে ঘটতে পারে অপহরণের মতো ঘটনা, ইতিমধ্যে যা বাংলাদেশে ঘটে গেছে। শিশুর তথ্য ও ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন একটি আইডি বা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারে যে কেউ, ভবিষ্যতে সেই অ্যাকাউন্টধারীর সব অপরাধমূলক কাজকর্মের জন্য দায়ী করা হতে পারে ওই শিশুকে। যে কোনো শিশুর ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে, যার জন্য পরবর্তী সময়ে সে নানা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। এসবের ফলে শিশুটি হয়রানির শিকার হতে পারে, এমনকি বড় হওয়ার পর দীর্ঘমেয়াদে শিশুটি মানসিক চাপে ভুগতে পারে, কারণ ইন্টারনেটে কিছু আপলোড হলে সেটা সরিয়ে ফেলার সক্ষমতা সাইবার ক্রাইম ইউনিটের থাকলেও অনেক সময় চিরতরে মুছে ফেলা সম্ভব হয় না।
তাই ভার্চুয়াল বন্ধুত্বের সীমানা হতে হবে নির্দিষ্ট, আর স্বল্প পরিচিত ব্যক্তির সঙ্গে সব বিষয়ে খুব খোলামেলা না হওয়াই ভালো। বাচ্চার ছবি তো সবার কাছে গেলে কি আর হবে, এমন ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের ছবি বা যে কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে সচেতন হওয়া, সে সঙ্গে এসব প্ল্যাটফর্ম ব্যবহারের নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে আরও বেশি প্রচারণার উপর সবার জোর দেওয়া উচিত। সাইবার অপরাধের সবচেয়ে বেশি ভুগছে শিশু কিশোরেরা। আসলে যে কোনো অপরাধের ক্ষেত্রেই শিশু কিশোরেরা বড় ধরনের ঝুঁকিতে থাকে। সাইবার অপরাধের ক্ষেত্রে শিশু ভুক্তভোগীর হার বাড়ার মূল কারণ, শিশুদের কাছে সাইবার জগৎ উন্মুক্ত হলেও তাদের মধ্যে সাইবার সচেতনতা নেই, ফলে এই শিশুরা অপরাধীদের পাতা ফাঁদে পা দিয়ে তাদের শিকারে পরিণত হয়ে ভুক্তভোগী হচ্ছে। যেহেতু শিশুদের বয়স কম এবং সব কিছুতেই আগ্রহ বেশি থাকে, তাই তারা সহজেই আকৃষ্ট হয়। অন্যদিকে সহপাঠীদের নিয়ে তাদের নিজস্ব একটি জগৎ থাকে, সেখানে তাদের মধ্যে সচেতনতা গড়ে উঠতে পারে না। বেশিরভাগ শিশুই সহপাঠী কিংবা সাইবার অপরাধীদের মাধ্যমে প্রভাবিত হয়ে ভুক্তভোগী হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোতে শহরের তুলনায় গ্রামের শিশু কিশোরেরা বেশি সাইবার অপরাধের ভুক্তভোগী। এর কারণ হল, যেহেতু গ্রামে সাইবার সচেতনতা কম, তাই সেখানে ভুক্তভোগীর সংখ্যাও বেশি। গ্রামে বাবা মায়েরা তাদের সন্তানদের ইন্টারনেট ব্যবহারের কোনো খেয়ালই রাখেন না। অন্যদিকে সেখানে শিশুরা ভুক্তভোগী হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ তো দূরে থাক, বিষয়টি আমলেই নেওয়া হয় না, ফলে গ্রামে বেশি বিপজ্জনক চিত্র দেখা যাচ্ছে। সাইবার অপরাধের ভুক্তভোগী অনেক শিশুর পরিবারই আইনি সহায়তা নিচ্ছে না, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে অনেকেই অভিযোগ জমা দেয় না।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানের পণ্য সামগ্রী,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলস্থলে, ক্ষেত খামারে, বাগ বাগিচায়, কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র সামগ্রী। এর পাশাপাশি খনি থেকে উৎপন্ন বিভিন্ন সামগ্রী এবং ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়ে তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা ইরানের গুরুত্বপূর্ণ খনিজ পণ্য আকরিক লোহা নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা আলোচনা করব খনিজ ধাতু স্বর্ণ নিয়ে।
ইরানে সোনা ব্যবহারের ইতিহাস বেশ প্রাচীন। ইরানে প্রাচীনতম সোনার খনি হিসেবে যে খনিটির নাম ইতিহাসে পাওয়া যায় সেটি হলো সিস্তান খনি। অবশ্য দমগনের কুহজার খনির নামটিও এসেছে অনেক স্থানে। ইরানে এখন শিল্প এবং বাণিজ্যিক বৈশিষ্ট্য সম্পন্ন 70,000-এর বেশি প্রতিষ্ঠান এই স্বর্ণ ও অলঙ্কারের ক্ষেত্রে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। খুবই নিপুণ, দক্ষ, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিবর্গ এই শিল্পে জড়িত আছে। বিশ্বে তাই জুয়েলারি ও স্বর্ণ শিল্পে ইরান অন্যতম এক প্রতিযোগীর আসনে রয়েছে এখন। আমরা এই শিল্পের সঙ্গে আজকের আসরে আরও পরিচিত হবার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
স্বর্ণ একটি মূল্যবান ধাতু। বহু প্রাচীনকাল থেকে এই ধাতুর বিচিত্র ব্যবহার লক্ষ্য করা গেছে। অলঙ্কার সামগ্রী তৈরির বিষয়টি তো রয়েছেই, এর বাইরেও বিচিত্র তৈজস এবং দন্ত চিকিৎসা সহ সাধারণ চিকিৎসায় সোনার ব্যবহার চলে এসেছে প্রাচীনকাল থেকেই। কেন মানুষ এই ধাতুটির প্রতি এত আকৃষ্ট হলো, এরকম একটা প্রশ্ন জাগতেই পারে। বলা হয়ে থাকে মূল্যবান ধাতু সোনার ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো নদীর তীরে ঝকমক করত, সেটাই চকমকে রূপী আকর্ষণের প্রধান কারণ। তাছাড়া এই বিরল ধাতুটিকে গলিয়ে সহজেই বিচিত্র রূপ দেয়া যায়। অক্সিডেশন মোকাবেলায় এই ধাতুর প্রতিরোধ ক্ষমতা বেশ প্রবল। এ কারণেই আবিষ্কারের কয়েক হাজার বছরের ইতিহাসে এই স্বর্ণ ধাতুর উপর ব্যাপক গুরুত্ব দিতে দেখা যায়।
প্রাচ্য ভূখণ্ডে স্বর্ণ ধাতু আবিষ্কারের ইতিহাস বেশ প্রাচীন। বলা হয়ে থাকে সবচেয়ে প্রাচীন যে সোনার খনিটি আবিষ্কৃত হয়েছে মেসোপটেমিয়ান অঞ্চলে, সেটি ছিল সুমেরীয়দের বাসভূমি। খ্রিস্টপূর্ব 4,000 বছর আগে সেখানে সোনার খনি আবিষ্কার হয়েছিল। সেই খনিতে প্রাপ্ত ধাতুগুলো থেকে প্রমাণ হয় খ্রিস্টপূর্ব 3 সহস্রাব্দে প্রাচীন মিশরের আবিদুস এবং নেগাদার লোকজন সোনা কেনাবেচার কাজ করত। সে সময় স্বর্ণকাররা শুধুমাত্র রাজপরিবারের লোকজন ও সভাসদদের জন্যই সোনার অলঙ্কার তৈরি করতে পারত। তখনকার দিনের রাজাকে বলা হতো ফেরাউন। ওই ফেরাউন ফেরাউনের রাজদরবারের উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের পরিবার পরিজন, কাহেন মানে মন্দিরের পুরোহিতদের জন্যই শুধু স্বর্ণের অলঙ্কার তৈরি করার অনুমতি ছিল। এদের বাইরে আর কারোর জন্য সোনার অলঙ্কার ব্যবহার করার সুযোগ ছিল না।
ইরানেও স্বর্ণ ব্যবহারের ইতিহাস বেশ প্রাচীন। ইরানে সবচেয়ে বেশি প্রাচীন সোনার খনি হিসেবে ইতিহাসে যে খনিটির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সেটি সিস্তান খনি। এছাড়া দমকনের কুহজার সোনার খনির নামটিও ইতিহাসে পাওয়া যায়। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ স্ট্রাবুন, ফরাসি ভ্রমণবিদ ও স্বর্ণ ব্যবসায়ী সর্দান, ফরাসি পুরাতত্ত্ববিদ গ্রিসম্যান তাদের নিজ নিজ গ্রন্থে প্রাচীন ইরানের ইতিহাসের বিভিন্ন যুগপর্ব এবং ইরানের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বর্ণনা দিয়েছেন। বিশেষ করে ইরানের যেসব অঞ্চলে স্বর্ণ পাওয়া যায় বা উত্তোলন করা হয় সেসব অঞ্চলের বর্ণনা তুলে ধরেছেন। গ্রিসম্যান ইরান সূচনা পর্ব থেকে ইসলাম পর্যন্ত শিরোনামে একটি বই লিখেছেন। ওই বইতে তিনি উল্লেখ করেছেন, মাদদের যুগে হামেদান শহরের আশেপাশে সোনার খনি থেকে সোনা উত্তোলন করা হতো। প্রাচ্য ভূখণ্ড সভ্যতা লালনভূমি নামে একটি বই লিখেছেন বিল ডুরান্ট। কয়েক খণ্ডের ওই বইয়ের একটিতে তিনি ঐতিহাসিক এই যুগের উল্লেখ করেছেন।
বিল ডুরান্ট তার বইতে লিখেছেন, খ্রিস্টপূর্ব 17 শতাব্দীর ইরানি একটি গোত্র হল মাদ গোত্র। ওই মাদ গোত্র বসবাস করার জন্য যে অঞ্চলটি বেছে নিয়েছিল সেখান থেকে তারা তামা, লোহা, সোনা, রূপা, মর্মর পাথর সহ মূল্যবান আরও অনেক পাথর সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। বলা হয়ে থাকে হাখামানিশি সম্রাটরা সেই সময় বিশ্বের বিশাল ভূখণ্ডের উপর তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। তাদের শাসনাধীন ওই বিশাল ভূখণ্ডের বিভিন্ন এলাকা থেকে তারা তাদের প্রয়োজনীয় সোনা সংগ্রহ করত। এইসব এলাকার মধ্যে ইরানের হামেদানের সোনার খনি এবং রোমানিয়ার রুশা এলাকার সোনার খনির নাম উল্লেখযোগ্য। এই সময় মানে খ্রিস্টপূর্ব 516 সালে হাখামানিশি সাম্রাজ্যে সোনার কয়েন বা স্বর্ণমুদ্রা চালু ছিল। ইরান সাম্রাজ্যের ইতিহাসে ওই স্বর্ণমুদ্রা দারিক নামে প্রসিদ্ধ।
পুরাতত্ত্ব গবেষকদের খনন কাজ থেকে ইরানের হাকামানিশি শাসনকালের বিচিত্র নিদর্শন হাতে এসেছে। ওইসব নিদর্শনের মধ্যে স্বর্ণ নির্মিত বস্তুই বেশি। প্রাচীন সেই নিদর্শনগুলো এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইরান সহ বিশ্বের আরও অনেক দেশের বিখ্যাত সব জাদুঘরে শোভা পাচ্ছে। সোনার বাটিতে চমৎকার কারুকাজ, সোনার বাজুবন্ধ, সোনার হোমা পাখি, রিটন, সোনার বুনো ছাগল, সিংহ ইত্যাদি আরও অনেক মূল্যবান নিদর্শন জাদুঘরগুলোতে সংরক্ষিত আছে। রিটন বা রাইটন হল ইরানি সিংহের মাথার ডিজাইনযুক্ত সোনার রাজকীয় পান পাত্র। সাফাভি শাসনামল ইরানের হস্তশিল্প বিচিত্র শিল্পের স্বর্ণযুগগুলোর অন্যতম। ইরানের ইতিহাসে প্রথমবারের মতো এই যুগপর্বের মূল্যবান স্বর্ণালঙ্কার ও স্বর্ণ নির্মিত বস্তুর বেশ কিছু নিদর্শন সংগ্রহ করা হয়েছে। ইরানের জাতীয় স্বর্ণালঙ্কার জাদুঘরে যেসব নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে সেগুলোর মধ্যে এই ভূখণ্ডের পূর্বসূরীদের রেখে যাওয়া মূল্যবান সব বস্তুই শোভা পাচ্ছে।
ইরানে ছোট বড় অনেক খনি আছে, যেসব খনিতে মূল্যবান সোনার মতো অনেক ধাতু রয়েছে। স্বর্ণ উত্তোলন করার জন্য সোনার খনির ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হল খনিতে মজুদ সোনার পরিমাণ কমপক্ষে 100 টন হতে হবে। বৈশ্বিক এই মান অনুযায়ী ইরানে এ পর্যন্ত কমপক্ষে 10টি সোনার খনি শনাক্ত করা হয়েছে। আমরা এ নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব পরবর্তী আসরে, তখনও আপনাদের সঙ্গ পাবো এই প্রত্যাশা রইল।
যারা দীর্ঘ সময় ধরে সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ফাতহুল মবিন অভিযানের প্রভাব সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ওই অভিযানের প্রভাব এবং ১৯৮০ দশকের মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েকটি আসরে আমরা ১৯৮১ সালের শেষ চতুর্থাংশে ইরান ইরাক যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বর্ণনা করেছি। আমরা বলেছি, আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে ফ্রন্টে লড়াই করার পাশাপাশি ইরানের নবগঠিত ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটানোর লক্ষ্যে দেশ বিদেশে যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছিল সেসব ষড়যন্ত্র তেহরানকে মোকাবেলা করতে হচ্ছিল। যুদ্ধের এ পর্যায়ে এসে যেসব ষড়যন্ত্র অনেকাংশে ব্যর্থ করে দেয়া সম্ভব হয়, ইরানি যোদ্ধারা আবাদান শহর মুক্ত করার জন্য প্রথম সামেনুল আয়েম্মে নামক সফল অভিযান চালান। এর ২ মাস পর ইরানের দক্ষিণাঞ্চলীয় বোস্তান শহর ও এর আশেপাশের এলাকা মুক্ত করার লক্ষ্যে তারিকুল কুদস অভিযান পরিচালিত হয়।
ওই দুটি অভিযানে ইরানের বিশাল সাফল্য ও ইরাকি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতিতে সাদ্দাম সরকারের পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্যে তার পৃষ্ঠপোষক শক্তিগুলো যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, তখন ইরানের পক্ষ থেকে তৃতীয় সফল অভিযান পরিচালিত হয়। ১৯৮২ সালের মার্চ মাসে চালানো ফাতহুল মবিন নামক ওই অভিযানে আগ্রাসী ইরাকি বাহিনী এতটা পর্যুদস্ত হয় যে তাৎক্ষণিকভাবে মাথা তুলে দাঁড়ানোর মতো অবস্থা তাদের থাকে না। এই অভিযানে ইরাকি বাহিনীর প্রায় ২৫,০০০ সেনা হতাহত এবং ১৫,০০০ ইরাকি সেনা ইরানি যোদ্ধাদের হাতে বন্দী হয়। অর্থাৎ বাইতুল মোকাদ্দাস অভিযানের আগের এই যুদ্ধে আগ্রাসী ইরাকি বাহিনীর সামরিক শক্তি ব্যাপকভাবে খর্ব হয় এবং ইরানি যোদ্ধারা গনিমতের মাল হিসেবে অনেক যুদ্ধাস্ত ও সামরিক সরঞ্জাম হস্তগত করেন।
এ অবস্থায় ইরাক যাতে আরেকবার পরাজয়ের গ্লানিতে না পড়ে সেজন্য বহিঃশক্তিগুলো বাগদাদকে বিপুল পরিমাণ অর্থ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইরাককে অসংখ্য T-72 ট্যাঙ্ক এবং বহু জঙ্গি বিমান সরবরাহ করে। তৎকালীন পশ্চিম জার্মানি ও ইতালি অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ আরও অনেক অস্ত্রশস্ত্র বাগদাদকে পাঠায়। কুয়েত ও সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অন্যান্য আরব দেশ ইরাকের জন্য তাদের পেট্রোডলারের ভাণ্ডার উন্মুক্ত করে দেয়। ইরান যাতে পরবর্তী অভিযানে আগ্রাসী ইরাকি বাহিনীকে পরাজিত করতে না পারে সেজন্য প্রাচ্য ও পাশ্চাত্যের তৎকালীন দুই পরাশক্তি ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো সম্মিলিতভাবে সাদ্দাম সরকারের পৃষ্ঠপোষকতায় নিযুক্ত হয়।
এদিকে পরপর কয়েকটি বড় অভিযানে আগ্রাসী বাহিনীকে পরাজিত করার ফলে ইরানি যোদ্ধাদের মনোবল তখন তুঙ্গে এবং তারা দখলদার বাহিনীকে মাতৃভূমি থেকে বিতাড়িত করার অঙ্গীকারে অটল অবিচল। পরবর্তী অভিযানে অংশগ্রহণের জন্য তাদের যেন আর তরসই ছিল না। একই সময়ে ইরানের উপর ইরাকের আগ্রাসনকে উল্টো করে তুলে ধরার জন্য রাজনৈতিক অঙ্গনে অপকৌশল প্রয়োগ করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবি তোলা হয়।
কিন্তু যুদ্ধবিরতির দাবি ছিল ইরাক ও তার পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে একটি প্রতারণা। পরপর কয়েকটি বড় অভিযানে চরম পরাজয় বরণের পর নতুন করে যুদ্ধ করার ক্ষমতা সাদ্দাম বাহিনীর ছিল না। প্রথমে তারা ভেবেছিল ইরানের পক্ষে সামেনুল আয়েমে ও তারিকুল কুদসের মতো বড় অভিযানের পুনরাবৃত্তি করা আর সম্ভব হবে না। কিন্তু এরপর যখন ফাথুল মুবিন নামক আরও বড় অভিযান চালানো হলো, তখন ইরাক সরকার ও তার আন্তর্জাতিক পৃষ্ঠপোষকরা প্রমাদ গুনল। মিশরের তৎকালীন শাসক হোসনি মোবারক ইরানের অগ্রাভিযানের মোকাবেলায় কিছু একটা করার জন্য আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের প্রতি আহ্বান জানান।
এছাড়া মরক্কোর শেষ সময়কার বাদশাহ হাসান ও সুদানের তৎকালীন এক নায়ক জাফর নুমিরি ইরাকের সাদ্দাম সরকারকে রক্ষার জন্য মরিয়া হয়ে ওঠেন। তারা যুদ্ধের মাধ্যমে সাদ্দামের পরাজয় নিশ্চিত জেনে যুদ্ধবিরতি তথা শান্তির আহ্বান জানাতে শুরু করেন। এমন সময় এসব দেশ শান্তির বার্তাবাহক বনে যায় যখন ইরানের সুমার, কাস্টে শিরিন, মেহরান, হোভেইজে ও খোরামশার সহ ইরানের বিস্তীর্ণ এলাকা ইরাকি বাহিনীর দখলে ছিল। এ অবস্থায় যুদ্ধবিরতির দাবি তুলে মূলত শান্তি প্রক্রিয়ায় তুলনামূলক ভালো অবস্থানে থেকে দর কষাকষি করতে চেয়েছিল ইরাকের সাদ্দাম সরকার।
ওদিকে ইরাক ইরান যুদ্ধের একই সময়ে মিশরের পক্ষ থেকে আরব বিশ্বে প্রত্যাবর্তনের প্রচেষ্টা শুরু হয়। দৃশ্যত ইসরায়েলের সঙ্গে মিশর ক্যাম্প ডেভিড চুক্তি করার পর অন্যান্য আরব দেশ মিশরের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিল। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের সাদ্দাম সরকারকে সাহায্য করার কর্মসূচি নিয়ে আরব বিশ্বে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়। মিশরের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আবু গাজ্জালা ইরাকের বিরুদ্ধে ইরানের একের পর এক বিজয় প্রতিহত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির তৎকালীন মহাসচিব হাবিব সাথী এ সময় বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ও ভয়ানক অবস্থায় পৌঁছেছে। ওদিকে ইহুদিবাদী ইসরায়েল এ সময় আরব দেশগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে চলে যাওয়ায় আরব ইসরায়েল সংকটও নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে।
এ সময় ক্যাম্প ডেভিড চুক্তি অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে সিনাই মরুভূমির বিশাল এলাকা ধীরে ধীরে মিশরকে ফিরিয়ে দেওয়ার সময় এসে যায়। কিন্তু যখন প্রাচ্য, পাশ্চাত্য ও আরব বিশ্ব ইরাককে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তখন ইরাকের বিরুদ্ধে ইরানের বিজয় গোটা বিশ্বকে তেহরানের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। বিষয়টির সর্বোচ্চ সদ্ব্যবহার করতে দ্বিধা করেননি কুদস দখলদার ইসরায়েল সরকার। তেল আবিব 1982 সালের গোড়ার দিকে আরব বিশ্বের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে চলে যায়। ফিলিস্তিন মুক্তি সংস্থা বা PLO-র প্রধান ইয়াসির আরাফাত এ সময় বলেন, মিশরকে সিনাই ফেরত দেওয়ার আগে ইসরায়েল হয়তো দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাবে।
সার্বিকভাবে ইহুদিবাদী ইসরায়েল 1980 দশকের মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে নিজের জন্য প্রতিকূল হিসেবে দেখতে পায়, কারণ ইসলামী বিপ্লবের আগে ইরানের শাহ সরকার ছিল ইসরায়েলের কৌশলগত অংশীদার। কিন্তু বিপ্লবের মাধ্যমে তেল আবিবের সেই পৃষ্ঠপোষক শাহ সরকারের পতন ঘটে। শুধু তাই নয়, ইরানের নবগঠিত ইসলামী সরকার ইসরায়েলের ধ্বংসকে তার প্রধান কৌশলগত স্লোগানে পরিণত করে। ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব যে লেবাননের উপর পড়বে তা তেল আবিবের অজানা ছিল না। ফলে দক্ষিণ লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসন অনেকটা নিশ্চিত হয়ে যায়। ওই আগ্রাসনের মাধ্যমে আরও দুটি লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তেল আবিব। এর একটি হচ্ছে লেবাননে PLO-র ঘাঁটিগুলো ধ্বংস করার এবং দ্বিতীয়টি হচ্ছে দেশটিতে সিরিয়ার প্রভাব দুর্বল করে ফেলা।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে, এবার বিদায় নিতে হবে। আগামী আসরে আমরা বাইতুল মুকাদ্দাস অভিযানের আগে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আরো আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։